এইভাবে তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক উপদিষ্ট হয়ে আজমের বংশজ মহারাজ ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান প্রজ্ঞা লাভ করে চিত্তে দৃঢ়তা দ্বারা আত্মীয়বর্গের নিবিড় স্নেহ পাশ ছিন্ন করে গৃহ থেকে মুক্তি লাভের পথে বহিরগত হলেন। জয় মহারাজ ধৃতরাষ্ট্র, জয় বিদুর। শ্রীমৎ ভাগবতের বাণীর মহান প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু সাধু সঙ্গ এবং ভগবানের শুদ্ধ ভক্ত সঙ্গে মহিমা বিশ্লেষণ করে বলেছেন, তবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের ব্যবহারিক জীবনে অভিজ্ঞতা থেকে আমরা নিঃসংকোচে বলতে পারি যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের সাথে মাত্র কয়েক মিনিটে প্রথম সঙ্গ প্রভাব না ফেলে আমাদের পক্ষে ইংরেজি ভাষায় শ্রীমৎ ভাগবতের বর্ণনা দেওয়া মতো সুবিপুল কার্যভার গ্রহণ করা সম্ভব হত না। সেই বিশেষ সময়ে তার সঙ্গে যদি সাক্ষাৎকার না হত তাহলে হয়তো আজ আমরা বিপুল ব্যবসায়ীতে পরিণত হতে পারতাম। কিন্তু সেই মহাপুরুষের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে প্রকৃত মুক্তির পথে অগ্রসর হতে পারতাম না। বিদুরের সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্রের পরিবর্তন তার একটি বাস্তব দৃষ্টান্ত। মহারাজ ধৃতরাষ্ট্র রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারিবারিক বন্ধনের জালে নিবিড় ভাবে আবদ্ধ ছিলেন এবং তার পরিকল্পনা অনুসারে তথাকথিত সাফল্য লাভের সব রকম চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সর্বদাই জড় জাগতিক কার্যকলাপে তাকে নিরাশ হতে হয়েছে। কিন্তু তবুও তার বেততা জীবন সত্ত্বেও সর্বোত্তম সাধু ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তিনি আধ্যাত্ম জ্ঞান লাভ করে জীবনে চরম সাফল্য অর্জন করেছিলেন। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য সমস্ত সঙ্গ পরিত্যাগ করে কেবলমাত্র সাধুর সঙ্গ করা উচিত এবং তার ফলে সাধুর শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করে জড় জগতে মায়া বন্ধন ছিন্ন করা যায়। প্রকৃতপক্ষে এই জড় জগৎ হচ্ছে একটি মহামায়া, কারণ এখানে সব কিছুই বাস্তব সত্য বলে মনে হলেও পর মুহূর্তে তা সমুদ্রে বুদ্বুদের মতো মিলিয়ে যায়। আকাশে মেঘে নিঃসন্দেহে বাস্তব বলে মনে হয়, কারণ তার থেকে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে কত অস্থায়ী সবুজ গাছপালের জন্য হয়। কিন্তু চরমে সব কিছুই অন্তর্হিত হয়ে যায়। মেঘ, বৃষ্টি এবং উদ্ভিদ সবাই যথাসময়ে লুপ্ত হয়ে যায়। কিন্তু আকাশ থেকে এবং এই কাশ আকাশে বুকে বিভিন্ন রকমের জ্যোতিষ্ক মণ্ডলী চিরকাল বিরাজমান থাকে। তেমনি পরম সত্য আকাশের মতো চিরকাল বিরাজমান থাকে, কিন্তু অনিত্য মেঘের মতো মায়া আসে এবং মিলিয়ে যায়। মূর্খ জীব সত্তা অনিত্য মেঘের দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু বুদ্ধিমান মানুষের বৈচিত্র্যমণ্ডিত নিত্য শাশ্বত আকাশের প্রতি অনুরক্ত থাকে। ভারতের ইতিহাসে ধৃতরাষ্ট্রের মতন অনেক গৃহস্থ ছিলেন, যারা সাধু সঙ্গ পেয়ে অনাসক্ত হয়ে গৃহ ত্যাগ করেছেন এবং পরম সত্যে অনুসন্ধান করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিল। তো এই হচ্ছে এই বৈদিক সংস্কৃতির মূল উদ্দেশ্য, যে সবাই কমপক্ষে যারা আধ্যাত্মিক দৃষ্টিতে অনর্থ আছে কমপক্ষে তার বুঝতে পারবেন যে সব কিছু যে যা এই জগতে আছে সব কিছু অস্থায়ী আছে এবং স্থায়ী আছে ভগবান কৃষ্ণ, স্থায়ী আছে আমি, এই শরীরে নাশবান আছে নশ্বর আছে কিন্তু আমি সনাতন জীব আছে এবং আমার সনাতন সম্বন্ধ আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে, সেজন্যই আমার এবং প্রত্যেক জীবের সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ সেবক হবে, ছাড়া আমার কিছু নেই। তো এতে বুঝতে কি কঠিন আছে, কঠিন আছে কিনা? কৃষ্ণ হচ্ছেন ভগবান, ইনি নিয়ন্ত্রণ আছেন, ইনি গোলোক ধাম বৈকুণ্ঠ ধাম এবং ধরাধাম ভৌতিক জগতে ওই সমস্ত জগতে মালিক আছেন, ইনি অনেক শক্তির দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করেন এবং আমাদের পরম কল্যাণ কি আছে তার সেবক, তার সেবকের দ্বারা আমাদের পরম কল্যাণ হয়। তো এই তো বুঝতে কি কঠিন, সরল না? আমরা ঈশ্বর নয়, আমরা দা আমরা আমরা প্রভুপাদ কতবার এতে বলেছে যে আমরা ঈশ্বর নয়, আমরা নিয়ন্ত্রণ, আমরা জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত আছে, সেজন্য বুঝতে হবে যে পরম নিয়ন্ত্রণ আছে। তো এই কথা বুঝতে কিছু মুশকিল নেই, তবুও আমরা বুঝতে পারছি কেন, কথা তো খুবই সরল, তো আমরা বুঝতে পারছি না কেন, কারণ আমাদের বুদ্ধি আচ্ছাদিত আছে মায়া দ্বারা এবং সেই জন্য আমরা মনে করি যে এই শরীর আমি, এই ঘর আমার, এই স্ত্রী আমার পত্নী, না এই পুরুষ আমার স্বামী, এই আমার মেয়ে ছেলে আত্মীয় স্বজন, এই আমার জমিন, এই আমার টাকা, এই আমার শাড়ি, এই আমার ধুতি, আমার তোমার নয় আমার, এই আমার বিদ্যায় আমার, বুঝতে হবে যে আমাদের প্রকৃতি এই সকল জিনিসের সাথে আমাদের প্রকৃতির সম্বন্ধ সব কিছু অস্থায়ী আছে, কিন্তু বুঝতেই কঠিন। বিদুরের কৃপায় ধৃতরাষ্ট্র অনেক কর্কশ কথা শোনার পর ধৃতরাষ্ট্র সংকল্প করেছে যে এই সব আমি ত্যাগ করে। তো ধৃতরাষ্ট্রের পরম সৌভাগ্য ছিল যে তার ভাই ছিলেন একজন মহাভাগবত মহাজন বিদুর, এবং বিদুরের দ্বারা ধৃতরাষ্ট্রের মোহ বিদূরিত হল। আমাদের কি স্থিতি? আমরা হা হা বলি, এবং আমি এতো উচ্চ আসনে বসে এইসব বড় কথা বলি, কিন্তু আমারও জড় আসক্তি আছে। এইসব শুনলেও জড় আসক্তি থাকে, কেন? তো অনেকে এরকম প্রশ্ন করে। আমরা এই তো প্রতিদিন আমরা এই কথা শুনি, এবং আমরা অন্যদেরও বলি যে আমাদের ভৌতিক আসক্তি তো মঙ্গল হয় না, এসব আসক্তি ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের কমল চরণে আসক্ত হওয়া উচিত আমরা প্রচার করি। কিন্তু আমরা কি নিজেই বুঝি? আমরা কি আসক্তি থেকে মুক্ত আছে কিনা? কেন কেন আমার একবার এরকম প্রশ্ন, কেন আমাদের আসক্তি, কেন আমি এত দিন ভক্তি সাধনা করলেও তবু আসক্তি থাকে? তো এই উত্তর কি সেটা আমাদের প্রত্যেকের নিজে আমাদের উত্তর দিতে হবে। আমরা কেন আসক্ত হই? এই কাহিনী আছে মহাভারতে যে একজন রাজা রাজসভায় অনেক পণ্ডিত ছিল, বিদ্বান ব্রাহ্মণ অনেক সব মন্ত্রী। তো একবার ওই রাজা ওই সব মন্ত্রী এবং সব উপস্থিত ব্রাহ্মণদের থেকে জিজ্ঞেস করল যে মায়া আমাদের ছাড়ে না কেন? তো এক এক করে তো সব পণ্ডিত উত্তর দিয়েছে, কিন্তু রাজা সন্তুষ্ট ছিল। তারপর সবাই দেখলেন যে এই খুবই বৃদ্ধ এবং মান্য পণ্ডিত ছিলেন ওই দরবার, যে এই পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো সবাই তার কাছে অনুরোধ করেছে যে আপনি উত্তর দেন, মায়া আমাদের ছাড়ে না কেন? তারপর ওই পণ্ডিত পাগল জয়মন এই স্তম্ভকে ধারণ করেছেন এবং চিৎকার করে বলেছেন যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সবাই মনে করেন কি পণ্ডিত তো পাগল হয়ে গেছে। তারপর ওইসব অভিনয়ের পরে ওই পণ্ডিত তো গম্ভীর স্বরে বলেছেন যে আমরা জিজ্ঞেস করছি মায়াকে আমাদের ছাড়ে না, কিন্তু আমরা মায়াকে ধরে এইভাবে জিজ্ঞেস করছি, আমরা মায়াকে ছাড়ছি। তো মায়া আমাদের ছাড়ে না কারণ আমরা মায়াকে ছাড়ছি, সেই তো উত্তর। তো কি উপায়? আমাদের কোন উপায় নেই, আমাদের আধ্যাত্মিক শক্তি নেই, আমরা নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু নাম করি কি না, মহাপ্রভুর মদন আমরা কি নাম করি, যুগায়ামী বহুদান মহাপ্রভু বিলাভ করেছেন যে ওই নাম, কৃষ্ণ নাম, নাম রূপে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগতে নিষ্ঠা, তো নাম রূপে কৃষ্ণ খুবই দয়ালু আছেন, ভগবানের অনেক রূপ আছে এবং অনেক রূপে ভগবান চেষ্টা করেন আমাদের উদ্ধার করতে, ইনি বৃন্দাবন ধাম নবরী ধাম থেকে অভিন্ন, সেই জন্য যে কেউ যারা নবরী মায়াপুর পুরী বৃন্দাবন এইসব ধামে আসে, তো না জানলেও এই ধামে যারা এখানে আসে তারা আধ্যাত্মিক উপকার হয়, ভগবানের বিশেষ আশীর্বাদ হয়, কৃপা দেওয়া হয় প্রত্যেক প্রাণীদের, ওইসব কীট ও মশা তার ধামে আছে তাদের বিশেষ ভাগ্য আছে, জানে না আমরা কি মায়াপুর ধামে, শুধুমাত্র মশারা মনে করে যে ওই সব যাত্রী এসেছে এদের ফিস্ট হচ্ছে এবং আমাদের জন্য ও ফিস্ট হচ্ছে, ও আজকে ওই রক্ত খুবই মিষ্টি আছে, মশারা কিছু জ্ঞান নেই যে আমরা ধামে আছে, মহাপ্রভু মহাপ্রভুর ধাম কিছু বুঝে, তবু তাদের উপকার হয়, মহাপ্রভুর কৃপা লাভ হয় কারণ ধামে আছে, সেই জন্য আমাদের এইরকম মনে করা উচিত না যে আমি ধামে রাখাস যেমন অন্য মানুষের রক্ত খাব, সেভাবে মনে করা উচিত না, ধামে আমরা যদি বৈষ্ণব সেবা করে আমাদের বেশি আধ্যাত্মিক উন্নতি হয়, এটা একটা দৃষ্টান্ত কিভাবে ভগবান এত দয়ালু আছে, ধামে দিয়ে ইনি আমাদের ধাম স্বরূপে ইনি আমাদের কৃপা দেন, ইনি ভগবদ্গীতা এবং শ্রীমদ ভাগবত থেকে অভিন্ন, সেজন্য যারা গীতা ভাগবত অধ্যয়ন করে তাদের কৃষ্ণ ভক্তিতে স্মৃতি হয় এবং ভগবান কৃষ্ণ তা মহাপ্রসাদ থেকে অভিন্ন, তো কত কৃপালু হচ্ছেন কৃষ্ণ, কারণ অনেকেই নামে অকৃষ্ট হয় না, ধামে অকৃষ্ট হয় না, বৈষ্ণবে অকৃষ্ট হয় না, কিন্তু মহাপ্রসাদে আকৃষ্ট হয়, তো ভগবান অনেক রূপে আসেন যাতে আমরা তা কৃপা লাভ করতে পারি, কিন্তু বিশেষ করে নাম রূপে তা বিশেষ অতি বিশেষ কৃপা প্রদান করা হয়, কারণ ওই নাম জপ ও কীর্তন করে তো খুবই সরল হচ্ছে এবং ওই নিয়ম পালন করার বিচার হয় না, নাম খাইতে শুইতে যথাযথ নাম লয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, কিন্তু মহাপ্রভু বিরাজ করছেন যে নামে আমার আকাশ অনুরাগ হয় না, তো আমাদের অনুরাগ হয় না নামে, কেন, কারণ আমাদের অনুরাগ হয় এই ভৌতিক সুখের, আমাদের অনুরাগ আসক্তি হয় এই সমস্ত ভৌতিক জিনিসের, যাতে আমরা মনে করি আমার আমার শরীর, আমার পত্নী, আমার ঘর, আমার কুত্তা, আজকাল নতুন ফ্যাশন আছে তো প্রত্যেক ঘরে এই কুত্তা কুকুর রাখতে হবে, হাম দো হামারে দো, আমি পত্নী এক বাচ্চা এবং এক কুকুর, তো আমার কুকুর আছে, ও রাস্তায় অনেক কুকুর আছে কিন্তু এই আমার কুকুর, এবং আমি যেমন কুকুরকে ভালোবাসি তো কুকুর ও আমাকে ভালোবাসে, আমার সোনার কুকুর আমি তোমায় ভালোবাসি, তো এইভাবে আসক্তি হয়, দেখা যায় না যে যারা এইভাবে কুকুরে খুব কুকুরকে খুব স্নেহ করে, তো খুব স্নেহ করে না, তো তার ফল কি হবে যে এই জীবনে এই মানব জন্ম পেয়ে আমাদের সুযোগ আছে হরে কৃষ্ণ বলতে, কিন্তু নামে অনুরাগ যদি না হয়, কুকুরের জন্য যদি অনুরাগ হয়, তাহলে আগামী জীবনে আমরা হরে কৃষ্ণ বলতে পারবো না, আমরা শুধু সেভাবে হয় সংসারে চক্রমান এইভাবে চলে না, তো আমি বুঝি না আমাদের কি কিভাবে আমাদের এক কল্যাণ হবে, আমরা বুঝি না এবং বুঝতে চাই না, কারণ আমরা এই তো আমরা মানে আমি এই তো বড় মূর্খ যে মনে করে আমার কোনো সমস্যা নেই, অনেক লোক এইভাবে বলে নো প্রবলেম, কিন্তু সকলের অনেক অনেক সমস্যা আছে, শুধু নো প্রবলেম বলা থেকেই আমাদের সমস্ত প্রবলেম গুলো যাবে না, নো প্রবলেম বলে তো বুঝতে হবে যে ওই ব্যক্তি কমপক্ষে একটা খুবই বড় প্রবলেম আছে, যে সে বুঝতে পারছে না তারা কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম আছে, তো সকালে কমপক্ষে চারটা বড় প্রবলেম আছে, জন্ম মৃত্যু যাওয়া ব্যাধি কিন্তু বুঝে না, বলছে নো প্রবলেম, আমার কুকুর আছে কুকুর আমাকে ভালোবাসে নো প্রবলেম, তো প্রবলেম আছে যে পুনরাপি জানালাম পুনরাপি জানালাম পুনরাপি কুকুরে পেতে শয়ানাম, সে তো হবে কিন্তু আমরা বুঝি না, সেই জন্য নামে অনুরাগ হয় না, দুই শ্রেণী মানুষ আছে, এক হচ্ছে ভক্ত এবং অন্য হচ্ছে অভক্ত, অভক্ত মানে এই মানুষের আকৃতি কিন্তু কুকুরে মনোবৃত্তি, শুধুমাত্র ওই মানে ওই শরীর আছে মানবের, কিন্তু তার লক্ষণ আছে যে মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজে জানিয়া শুনিয়া বিষ খায়, তো যারা অভক্ত নর পশু দুই পদ্ম পশু তারা বুঝে না যে এইসব জড় আকর্ষণের দ্বারা আমাদের পতন হবে এবং হচ্ছে, বুঝে না এবং বুঝতে চায় না, অন্য শ্রেণী মানুষ আছে ভক্ত যারা বুঝে যে সবকিছু এখানে অনিত্য আছে, আমাদের নিত্য কল্যাণ হয় ভগবানের ভক্তি দ্বারা, তারা ভক্ত। কিন্তু এই জড় ধামে অধিকাংশ ভক্তরা তো সাধক আছে, সিদ্ধ নয়। আমরা সাধনে পথে আছি, তো সাধনে পথে আমরা চলি এবং এই পা আছে বৈকুণ্ঠ জগতে, অন্য পা আছে এই জগতে, এবং আমরা সবসময় মনে করি আমি কি ওইদিকে যাব না ওইদিকে, কখনো কখনো আমরা মনে করি আমি এইদিকে, আমি শুধু এই পথে চলবো, আমি বৈকুণ্ঠ পথে চলবো। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে একটু মায়া থাকলেই তো কোনো অসুবিধা হবে, কিন্তু মায়া একটু রূপে আসে না। মায়া, আমরা যদি মায়াকে একটু সুযোগ দেই তো মায়া আমাদের পুরো খান। মায়াগ্রস্ত জীব, এইসব শব্দ আছে না, মায়াগ্রস্ত জীব, মায়া কবলিত জীব, তো মায়া আমাদের চারে না। আমি যদি মায়াকে চারে না, মায়া আমাদের চারে না। তো মায়া আছেন ভগবানের বহিরঙ্গ শক্তি, তো শক্তিমাতি মায়া, খুবই শক্তিমাতি মায়া হচ্ছেন মহাদেবের পত্নী, এবং মহাদেবের নাম আছে পরমেশ্বর, এবং মায়া দুর্গা দেবীর নাম আছে পরমেশ্বরী। তো সব পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ এবং পরমেশ্বরী হচ্ছেন রাধা, কিন্তু এই জড় জগতের, এই জড় জগতের পরিচালনায় পরমেশ্বর হচ্ছেন মহাদেব শিব, এবং পরমেশ্বরী হচ্ছেন দুর্গা দেবী পরমেশ্বরী। তো যতক্ষণ পর্যন্ত আমরা স্বীকার করি না বাস্তবিক পরমেশ্বর কৃষ্ণ ঈশ্বর, ঈশ্বর তো কি, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়চে নাচে না চায় তারে তৈচে করে নৃত্য। তো যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের নাটাই নাচে না, ততক্ষণ পর্যন্ত তো মায়ার ডাকে আমাদের নাচতে হবে, এবং কিভাবে নাচতে হবে, তো ৮৪ লাখ প্রকার নাচ আছে। কখনো কখনো মনুষ্য শরীরে আমরা নাচি, কখনো কখনো কীট, কৃমি, উট, কুকুর ইত্যাদি, এইভাবে আমরা নাচি। তো শুধুমাত্র এই স্বীকার করতে হবে যে আমি কৃষ্ণ দাস, কিন্তু আমরা যদি সেটা সম্পূর্ণভাবে স্বীকার না করি তাহলে আমাদের শিব করতে হবে ভগবানের বহিরঙ্গ শক্তি দ্বারা। তো আমরা মায়াকে ছেড়ে না কেন, তো সেই প্রশ্নের উত্তর আমরা নিজেই দিতে, আমরা কেন কেন আমরা মায়াকে ছাড়েন, তো কি জন্য কি আসক্তি আছে। তো আসক্তি অনেক হয়, কিন্তু আমাদের আসক্তি কৃষ্ণের চরণ সেবার জন্য আছে। তো ভক্তিতে আমাদের দৃঢ় সংকল্প সংকল্প করতে হবে। আমি যদি মনে করি আমি একটু ভক্তি করব, একটু মায়া করব, তো এইভাবে আমাদের ভক্তি কখনো পূর্ণ হবে না। ভক্তি মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণ ভাব হবে, শরণাগত হতে হবে। তো আমরা যদি মনে করি যে আমি একটু একটু মায়া দেখে আসক্ত হব, তো আমরা শরণাগত হতে পারেন। ওই উদাহরণ আছে দ্রৌপদী, তো দ্রৌপদী হচ্ছেন শরণাগত ভক্ত, কিন্তু এইসব শুধু ভক্তদের চরিত্র দ্বারা আমরা অনেক ভালো ভালো শিক্ষা লাভ করতে পারি। যে অসৎ সভায় ওই দুঃশাসন যখন শিষ্য করেন ওই দ্রৌপদীর শাড়ি নিতে, দ্রৌপদীর লজ্জা দ্রৌপদীর বস্ত্র হরণ করে এবং সাথে সাথে তো ওই লজ্জা হরণ করে, তো প্রথমে দ্রৌপদী এই হাত দিয়ে শাড়ি ধরেছে এবং এই হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ আমাকে সাহায্য করো প্রার্থনা করো, কিন্তু তারপরে বুঝবেন যে আমি অসহায়। তো সেই সময় পুরো আত্মসমর্পণ ভাবে দুই হাত উঠাকে, হে কৃষ্ণ কৃষ্ণ আমাকে সাহায্য করুন, আমার আর কোনো সহায়ের আশা নেই। তো সেই সময় ভগবান কৃষ্ণ অসীম বস্ত্র রূপে উপস্থিত হলেন এবং দ্রৌপদীকে রক্ষা করেন। তো এই বুঝতে হবে যে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভর করি। আমরা যদি মায়ের উপরে নির্ভর করি, তো কৃষ্ণ বলছেন অনন্য আশ্চর্যজনা পারিপার্শ্বে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম্। শ্রীকৃষ্ণ বলছেন যে যারা আমাকে অনন্য চিন্তা করে, মানে ভক্তরা যারা সবসময় আমার ছাড়া আর কোন চিন্তা করে না, তো সেই রকম ভক্তদের পুরো সহায় আমি, পুরো সহায়তা আমি করি, পুরো রক্ষা করি, পুরো পালন করি। তো আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমাদের পালক আছেন, কৃষ্ণ আমাদের রক্ষক আছে, তবু নিজের জন্য কিছু চেষ্টা করেছে, তো কৃষ্ণ যদি ঠিক মতো আমাদের পালন না করে তাহলে আমরা কি করবো? তো LIC পলিসি নেওয়া রয়েছে, জীবন বীমা, আমাদের বীমা আছে কৃষ্ণ, কৃষ্ণ আমাদের রক্ষক, রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রক্ষক, আমরা বলি কিন্তু বিশ্বাস করি। তো আপনারা কিছু মনে করেন না, আপনারা যদি মনে করছেন যে আমি আপনাদের অনেক অপমান করছি, কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি তো কিভাবে ধৃতরাষ্ট্র যাদের দৃঢ় আসক্তি ছিল তার উদ্ধার হল মহাত্মা বিদুরের কৃপা দ্বারা। এবং মহাত্মা বিদুরের কৃপা কিরকম হল, তো সত্য কথা অপ্রিয় সত্য বল দ্বারা দ্বিতীয় আশ্রয় দৃঢ় আসক্তি বন্ধন ছিন্ন। তো অনেকেই সাগরের থেকে আশীর্বাদ প্রার্থনা করে, কিন্তু আমরা বুঝতে হবে যে সাধুদের প্রকৃত আশীর্বাদ অপ্রিয় বচনের দ্বারা হয়। ওই সাধু আমাদের বলে যে সব কিছু যা আপনি করেন সেই তো ভালো, তো ওই সেটা সাধু আশীর্বাদ না, সেটা সাধু বঞ্চনা। ওই সাধু যদি আমাদের প্রকৃত ভাবে আশীর্বাদ দেন, তো অপ্রিয় কথা দ্বারা আমাদের কৃপা দেন, বলেন যে সব কিছু যা আপনি করেন সেটা ভালো না, মূর্খ বদমাশ কি করছ, সব রকম জড় আসক্তি ত্যাগ করো, সম্পূর্ণভাবে শরণাগত হও শ্রীকৃষ্ণের চরণে। তো এইসব কথা শুনলে আমাদের মনে ভালো লাগে না, খুব লাঞ্ছনা হয়ে যায়। কিন্তু আমরা যদি নম্র ভাবে এইসব কথা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পরম কল্যাণ হবে। কারণ আমরা, বিশেষ করে আমি, তো খুবই আসক্ত আছি এইসব অনিত্য অস্থায়ী ব্যাপারে। তো আমাদের আকর্ষণ, আমাদের আসক্তি পরিবর্তন করতে হবে, পরিণত হলে তো সেই আকর্ষণ কৃষ্ণের চরণে হওয়া উচিত। তো নামে দ্বারা সব কিছু সম্ভব হবে। ভগবান এই কলিযুগে নাম রূপে সবচেয়ে কৃপালু রূপে আমাদের সত্য কৃপা দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু আমরা যদি এইসব জড় ব্যাপারে আসক্ত হয়, তাহলে নামের পরম উপহার অর্থাৎ কৃষ্ণপ্রেম ভক্তি আমরা লাভ করতে পারি না। তো আপনাদের চরণে এই আমার প্রার্থনা, আপনারা সবাই বিদুরের মতো, এবং আমি বিদুরের মতো পরম ভক্ত থেকে অনেক দূর বিদুর আছে। তো আমার প্রার্থনা আছে যে আপনারা কখনো আমাকে প্রিয় অসত্য বলে আমাকে বঞ্চনা করবেন না। আমার প্রার্থনা আছে যে আপনারা অপ্রিয় সত্য কথা বলার দ্বারা সব সময় আমাকে প্রচার করবেন এবং আমাকে বুঝাবেন কি আমি কত বড় মূর্খ আছি, আমি কত বড় বড় ভক্তি করা অভিনয় করছি। এবং এইভাবে আপনাদের কৃপার দ্বারা আমার অনেক অসংখ্য ভৌতিক আসক্তির ছিন্ন বিচ্ছিন্ন হবে, এবং সেই দিনে আমার সুযোগ হবে প্রকৃত কৃষ্ণ ভক্তি করতে। হরে কৃষ্ণ। এর সম্বন্ধে কোন প্রশ্ন আছে না মন্তব্য না কেউ আমাকে বাস্তবিক উপদেশ দেবেন? হরে কৃষ্ণ। শুনেছেন যে মহাপ্রভু অল্প মহাপ্রভু, আমি শুনেছি যে মহাপ্রভু অল্প একটু সন্তুষ্ট হলে আমাদের পরিণাম দেন, কিন্তু আমি অনেক সেবা করেছি কিন্তু প্রেম দান পাইনি। তো মহাপ্রভু তৈরি আছেন আমাদের দিতে, কিন্তু আমরা কি তৈরি আছি ওইটা নিতে, সেই তো প্রশ্ন। তবু আমরা নিরুপায় না, ওই শিল প্রভাতের একজন গুরু ভাই তার সাথে আমার খুব ভালো সম্বন্ধ ছিল, মানে আমার অনেক সিনিয়র ছিলেন অবশ্য, কিন্তু উনি আমাকে খুব স্নেহ করেন যতই শেখা করেন। অনেক থেকে অনেক কিছু শুনেছি পরম গুরুদেব ভক্তি শ্রীরাম সরস্বত ঠাকুর এবং বংশীদাস বাবাজির সম্বন্ধে এবং ওইসব কথা সংগ্রহ করে আমি বংশীদাস বাবাজির সম্বন্ধে একটু পুস্তক ধরে আছিলাম এবং ভক্তি শ্রীরাম সরস্বত ঠাকুরের সম্বন্ধে আশা করি অল্প দিনের মধ্যে ওই পুস্তক তো প্রকাশিত হবে না, এই কথাকে থাকতেন। তো আমি মানে অন্তর্ধানের সময় উপস্থিত ছিলাম না, কিন্তু শুনেছি তার একজন সুপুত্র থেকে ওই রাঘব প্রভু, তো কালকে আমার কাছে আসলেন তার পুত্র। তো ওই রাঘব যথেষ্ট খারাপ প্রভুর পুত্র, তো আমাকে বলেন যে তো তার অন্তর্ধানের দিনে সেই দিনে তো ওই এই বক্তৃতা রাখল যথেষ্ট এবং বক্তৃতা করার পরে একজন অভক্ত যথেষ্ট প্রভু থেকে জিজ্ঞেস করেন যে আপনি যা বলছেন তো শুধু নামে দ্বারা আমাদের মুক্তি হয়, আমাদের সর্বসিদ্ধি হয় শুধু নামে দ্বারা? এবং খুব জোরে ওই যথেষ্ট প্রভু উত্তর দিলেন যে অবশ্যই 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 নামে দ্বারা আমাদের উদ্ধার হবে। মহাপ্রভু কতবার বলেন আমরা বিশ্বাস করি না কেন, অবশ্যই আমাদের উদ্ধার হবে, অবশ্যই আমরা গোলোক ধামে যাচ্ছি। তো এই কথা বলে তো নিজের ঘরে ফিরে আসে, তো একটু পাঠ পুজো করে গোলোক ধামে গেছে এবং খবর পেয়েছি যে তার পত্নীও অল্পদিন আগে রাঘব কালকে আমাকে জানা। তো সারা জীবনে তো পাঠ পুজো এইসব কাজে ব্যস্ত ছিলেন, তো এই তিন মানে ওই দুই মাস নেই এক মাস ও মাঘি পূর্ণিমা, তো সেই দিন তো ওই সকালবেলা ওই সব পাঠ পূজা বাসন পরিষ্কার ওইসব করে একটু বসে গেছেন এবং তিনিও অপ্রাকৃত ধামে চলে গেছেন। তো অবশ্যই আমরা উপযোগী না হয়ে আমরা যদি আন্তরিক ভাবে সারা জীবনে চেষ্টা করি খ্রিস্ট সেবা করতে, তো অবশ্যই কৃষ্ণ আমাদের উদ্ধার করবে।